বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 5 নভেম্বর, 20 কার্তিক এবং ফার্সি 14 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে শুনবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার রহস্য এবং বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যে নিজেই দখলদার সে কাউকে মুক্তি দিতে পারে না, জো বাইডেনের বক্তব্যের জবাবে বলেছে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে মস্কোর কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ অর্থ সংকটে থাকায় রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, জাতীয় সমবায় দিবসে বলেছেন প্রধানমন্ত্রী। এবং ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন, নানা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করল কংগ্রেস দল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত একটি দখলদার শক্তি হিসেবে চিহ্নিত, কাজেই সে কখনো অন্য কোনো দেশকে মুক্ত করতে পারে না। বাইডেন গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা ইরানকে মুক্ত করব, ইরানের বিক্ষোভকারীরা তাদের দেশকে অচিরেই মুক্ত করবে। তিনি ইরানে কিছু নৈরাজ্য সৃষ্টিকারীর প্রতি ইঙ্গিত করে তাদেরকে বিক্ষোভকারী হিসেবে উল্লেখ করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক টুইটার বার্তায় বলেছেন, আমেরিকা যে দেশে হাত দিয়েছে সেই দেশকে হত্যা, লুটপাট ও অস্থিতিশীলতা ছাড়া আর কিছু দিতে পারেনি। বিশ্ববাসী আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির ভয়াবহ পরিণতির কথা ভুলে যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে, তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি। রাশিয়ার কাছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি সংক্রান্ত যেসব অপপ্রচার চালানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি পুরোপুরি মিথ্যা, তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে কিছু ড্রোন রাশিয়ার কাছে বিক্রি করা হলেও সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বিক্রি করা হয়নি। তিনি তিনি আরও বলেন, আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে যুদ্ধে যদি ইরানি ড্রোন ব্যবহার করা হয়ে থাকে তাহলে যেন সেটার প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করে, প্রমাণ পেলে ইরান এ বিষয়ে নীরব থাকবে না। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার কূটনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গতকাল এই তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরায়েলে ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জার্মানির মানস্টার সহজে G7-এর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শেষে প্রকাশ করা যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে বলা হয়েছে, রাশিয়া রাসায়নিক, জীবাণু অথবা পরমাণু অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারের বিষয়ে রাশিয়া ভয়াবহ পরিণতি ভোগ করবে। G7-ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি এবং জাপান। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেজস্ক্রিয়তা সম্পন্ন ডার্টি বোমা ব্যবহারের জন্য ইউক্রেন প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে মিথ্যা অভিযোগ করছে আমরা তা প্রত্যাখ্যান করছি। রাশিয়া এবং ইউক্রেন গত কিছুদিন ধরে পরস্পরের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অভিযোগ করেছে। পরমাণু বোমার মতো এই বোমার ভয়াবহ ধ্বংস ক্ষমতা নেই, তবে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। G7 দাবি করেছে, ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে রাশিয়া অভিযোগ তোলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তদন্ত করে নিশ্চিত হয়েছে যে মস্কোর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইউক্রেনের এই স্বচ্ছতার জন্য আমরা প্রশংসা করি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে পারলে সামনের খাদ্য সংকট মোকাবেলা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে পারলে সামনের খাদ্য সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে 51তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের জন্য সবকিছুর দাম বাড়ছে, তাই রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের তরুণ যুব সমাজ যদি মিতব্যয়ী হয় এবং দেশের কৃষিকে ব্যবহার করে, তাহলে আগামীতে যে কোনো সংকট অবশ্যই দ্রুততার সাথে মোকাবেলা করা সম্ভব হবে। তাই সবাইকে এ ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজ যদি সমবায়ের মাধ্যমে কৃষি কাজ করে, তাহলে এসব পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত সহজ হবে। সমবায় আন্দোলনের মাধ্যমে দেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে সাধারণ মানুষ, এমন বিশ্বাস সরকার প্রধানের।
আমাদের চাল, সবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ সব কিছু কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। যখন সারা বিশ্ব এই কোভিডের কারণে বিশ্ব অর্থনীতি যখন পর্যুদস্ত, আমরা কিন্তু বিনা পয়সায় সকলকে ভ্যাকসিন দিয়েছি, যেটা কোনো উন্নত দেশ দেয়নি। বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। কিন্তু আমাদের উন্নয়নটা করতে গেলে আমি মনে করি সমবায়কে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমরা যেমন বেসরকারি খাতে সব প্রত্যেকটা সেক্টরই আমরা উন্মুক্ত করে দিয়েছি যাতে কর্মসংস্থান বাড়ে, কিন্তু আমাদের কৃষি উৎপাদন বা মানুষের জীবন জীবিকার জন্য সমবায় একান্তভাবে অপরিহার্য বলে আমরা মনে করি। কারণ এত ঘন বসতিপূর্ণ একটা দেশে সমবায় আমাদেরকে অনেক সুযোগ সৃষ্টি করে দেয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপির সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে বাংলাদেশের বিভাগীয় শহর বরিশালে রাজনৈতিক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশে ফখরুল বলেন, 14 বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার খুব ঢাকঢোল পিটিয়েছে, এমন ঢাকঢোল পিটিয়েছে যেন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ, অথচ এখন সেই বিদ্যুৎ আর নেই। চারদিকে বিদ্যুৎ সমস্যায় নানা সংকটে হাহাকার সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে সরকারকে বিদায় করেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে বলে নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস দল। ইশতেহারে দলের পক্ষ থেকে হিমাচলের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস দল। ইশতেহারে কংগ্রেস দলের পক্ষ থেকে হিমাচলের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ শনিবার ইশতেহার প্রকাশের সময় কংগ্রেস দল বিজেপিকে নিশানা করে বলেছে, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে, বিজেপির রাজ্য সরকার চাকরি দেয়নি, হিমাচল প্রদেশ মূল্যস্ফীতির কারণে ভুগছে, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের কারণে রাজ্যের যুবকদের সঙ্গে অপরাধমূলক তামাশা হয়েছে, বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। কংগ্রেস বলেছে, রাজ্যে সরকার গড়লে মন্ত্রিসভার প্রথম বৈঠকে 1,00,000 সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রত্যেককে মাসে 1,500 টাকা করে দেয়া হবে। প্রতিটি বিধানসভায় 10 কোটি টাকার অর্থাৎ রাজ্যের 680 কোটি টাকার যুব স্টার্ট আপ তহবিল গঠন করা হবে। এর মাধ্যমে তরুণরা তাদের শিল্প বা ব্যবসা স্থাপনে 0% সুদে টাকা পাবে। সরকার প্রত্যেক পশু মালিকের কাছ থেকে প্রত্যেক দিন 10 কেজি দুধ কিনবে। গরুর মালিকদের কাছ থেকে গোবর কেনা হবে প্রতি কেজি 2 টাকা দরে। এই গোবরকে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করার জন্য পঞ্চায়েত স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে। কংগ্রেস আরও বলেছে, প্রতি ঘরে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন হবে আগামী 12 ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণা হবে 8 ডিসেম্বর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান দল কংগ্রেসে বিজয়ী হতে পারে তাহলে ইউক্রেনকে যুদ্ধের খরচ মেটানোর জন্য 1 পয়সাও দেওয়া হবে না। জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জরি টেইলর গ্রিনি আইওয়াতে এক নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ডেমোক্রেট দল আমেরিকার নাগরিকদের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রিনি বলেন, প্রশাসন ইউক্রেনের সীমান্তকে গুরুত্ব দিচ্ছে, আমেরিকার দক্ষিণ সীমান্তকে নয়, অথচ আমাদের দেশেরই অগ্রাধিকার পাওয়া কথা ছিল। তিনি আরও বলেন, ইউক্রেন সীমাহীন সহযোগিতা চায়নি, এটি পরিষ্কার যে সরকার কোথায় কি ব্যয় করছে তা সুস্পষ্ট, এবং ইউক্রেনের ব্যাপারে আমরা আগ বাড়িয়ে কোনো কিছু করার ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। আগামী 8 নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রিপাবলিকানদের বাস্তবিক অর্থেই বিজয়ী হওয়ার সময় সম্ভাবনা রয়েছে। দলটি বিজয়ী হলে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে, কিন্তু দৃশ্যত রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্যের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না ইউক্রেনের কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান যৌথ বিমান মহড়ায় আমেরিকার B-1B কৌশলগত বোমারু বিমান অংশ নেবে। সিউলের একজন সামরিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে আমেরিকা এই শক্তি প্রদর্শনের পদক্ষেপ নিয়েছে এবং এর প্রশংসা করেছেন দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা। তিনি বলেন, B-1B বোমারু বিমান আজ মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল, তবে মার্কিন এই বিমান মহড়ায় অংশ নিয়েছে কিনা তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ বিমান মহড়া গত সোমবার শুরু হয় এবং শুক্রবার তা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার ওই মহড়া শেষ না হয়ে আজও তা চলেছে। একদিন আগে উত্তর কোরিয়ার 180টি বিমান নিয়ে দক্ষিণ কোরিয়ার কাছাকাছি এলাকায় মহড়া চালানো হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে দক্ষিণ কোরিয়া বিমান মহড়া চালায়। এরপর দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন B-1B বোমারু বিমানের মহড়া চালানোর খবর বের হল। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বিমান মহড়ার ফলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। আমেরিকা দাবি করে B-1B কৌশলগত বোমারু বিমান হচ্ছে পরমাণু বোমা বহনের সক্ষম এবং এটি বিশ্বের যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান তার দলের লং মার্চে নিজের উপর বন্দুক হামলার জন্য প্রধানমন্ত্রী সহ তিনজনকে দায়ী করেছেন। পর্যবেক্ষকরা বলছেন তিনি ফের ক্ষমতায় আসতে পারেন বলে অনেকে শঙ্কিত। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন তার দলের লং মার্চে নিজের উপর বন্দুক হামলার জন্য তিনজন ব্যক্তি দায়ী। ওই তিন ব্যক্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল। লং মার্চে চালানো সশস্ত্র ব্যক্তির গুলিবর্ষণে ইমরান খানের একটি পা গুলিবিদ্ধ হয় এবং পায়ের হাড় ভেঙে যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে, কিন্তু 2008 সালে পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধান বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর আর কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার উপর হত্যা প্রচেষ্টা চালানো হয়নি। ইমরান খানকে এমন সময়ে হত্যার ব্যর্থ চেষ্টা চালানো হয় যখন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও লং মার্চে নেতৃত্ব দিচ্ছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ে তিনি কর্মকর্তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ উত্থাপন করা থেকে বোঝা যায় সেদেশের কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দিতে চায়। এ ধরনের আচরণ পাকিস্তানের রাজনীতিতে নজিরবিহীন। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ চৌধুরী এ ব্যাপারে বলেছেন, তেহরিকে ইনসাফ পার্টি আগাম নির্বাচনের দাবি তোলায় ইমরান খান আবারও ক্ষমতায় আসতে পারেন বলে কোনো কোনো রাজনৈতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ কারণে ইমরানের অগ্রযাত্রা থামিয়ে দিতে এবং তিনি যাতে আর কখনোই ক্ষমতায় আসতে না পারেন সেজন্য তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক সুরুষ আমিরি এ ব্যাপারে বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা এজন্য চিন্তিত যে ইমরান খান কোনো আপোষ করেন না। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই এটা প্রমাণিত হয়েছে যে তিনি রাজনৈতিক ও সামরিক কর্তা ব্যক্তিদের কোনো কথা না শুনে বরং সেদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাধীন নীতি গ্রহণের নীতিতে বিশ্বাসী। বাস্তবতা হচ্ছে ইমরান খানের এ ধরনের স্বাধীন নীতি আমেরিকারও পছন্দ নয়। ইউক্রেন সংকট শুরুর পর ইমরান খান রাশিয়া সফরে গেলে আমেরিকা খুবই ক্ষুব্ধ হয়েছিল। নিঃসন্দেহে ইমরান খানকে হত্যা প্রচেষ্টা পাকিস্তানের রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ অবস্থায় হত্যা প্রচেষ্টায় জড়িতদের যদি চিহ্নিত করা যায় তাহলে সেদেশে উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাংলাদেশে নিম্নবিত্তদের নাভিশ্বাস উঠেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্তের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনেই বাড়তে থাকা পণ্যমূল্যের কারণে দিশেহারা খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ। কেজিতে পণ্য কেনার মতো সামর্থ্য নেই তাদের অনেকেরই, তাই তো তারা ছুটছেন রাস্তার পাশে বসা ভাগার বাজারে। ঢাকার মোহাম্মদপুরে বাসতলা এলাকার মধ্যবয়সী হামিদা বেগম সন্ধ্যা নাগাদ রাস্তার পাশে কিছু করল্লা, পেঁপে আর বেগুন নিয়ে বসে আছেন বিক্রির আশায়। কেজিতে নয়, এই সবজি তিনি বিক্রি করেন ছোট ছোট ভাগা হিসেবে। তার বিক্রিও কম নয়, প্রতিদিন রায়ের বাজারের আড়ত থেকে নিয়ে এসে গভীর রাত পর্যন্ত এগুলো বিক্রি করেন তিনি। আর তাতেই চলছে হামিদার চারজনের সংসার। হামিদা রেডিও তেহরানকে বলেন, শুধু তিনিই নয়, তার মতো আরো এমন অনেকেই এই ভাগার বাজারে কাঁচা পণ্য বিক্রি করে সংসার চালান।
গরিব মানুষেরা আছে না, গরিব মানুষেরা কিনে, সবাই ভালো মন্দ সবাই কিনে, 10 টাকা ভাগা বেশি, কেন আমরা কি কইরে চলি, আমরা তো গরিব, বিক্রি করি আনি
বিনা বিক্রি কম, 20 কেজি মাল আনছি, 190 টাকা, 80 টাকা।
গভীর রাত পর্যন্ত চলে নিম্নবিত্তের এই নিত্য পণ্যের কেনা বেচার ভাগার বাজার। রেডিও তেহরানের সঙ্গে আলাপকালে ক্রেতারাও বলেছেন, এই ভাগার বাজার ছাড়া কোনো উপায় নেই তাদের সংসার চালানোর। বাজারে গিয়ে কেজি দরে সবজি কেনা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
তেলেরও দাম বাড়া, সব জিনিসের দাম বাড়া, পেঁয়াজের ইয়াও কেজি কিনছি 30 টাকা, সেই পেঁয়াজ বাজি গেছে 50 টাকা।
দামের বাজারের মধ্যে তো মনে হয় যে কেজি জিনিস তো আমরা কিনতে পারি না, কারণ দাম বাড়তি অনেক, যে 10 টাকা করে যে বাগা দেওয়া বেঁচে তরকারি
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া রেডিও তেহরানকে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়েছে, কিন্তু বাড়েনি নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের আয়।
আসলে কিন্তু মানুষের যে সামর্থ্য যে কমে গেছে এই লোক ফেমিটার, এইটাই কিন্তু এটা প্রমাণ করতে থাকে যে এটা তারা এইভাবে বেঁচে কিনা করে একজোড়া কিনতে চায়, তারা বিক্রি করতেছে, এটা কিন্তু আমাদের ভালো সংকেত না, এটা যে মানুষের যে পরাক্ষমতা যে কমে গেছে এই জিনিসটাকে প্রমাণ করতেছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আলোকবিদ্যা ক্ষেত্রে বিখ্যাত মুসলিম মনীষী ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা মহান এ মনীষীর অন্যান্য গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
যদিও ইবনে হিশাম তার মতামত ব্যাখ্যা করার ক্ষেত্রে পূর্বসূরীদের যেমন টলেমি ও ইউক্লিডের মতামতকে ব্যবহার করেছেন, কিন্তু এটা স্পষ্ট বলা যায় অপটিক্যাল বা আলোকবিদ্যা বিষয়ে তার চিন্তাভাবনাগুলো একেবারেই তার নিজস্ব এবং পূর্বসূরীদের কাছ থেকে প্রাপ্ত কিছু নয়। কেননা তার পূর্বে গ্রিক কিংবা মুসলিম মনীষীদের মধ্যে এ সংক্রান্ত গবেষণা হয়নি। ইবনে হিশাম অনেক বিষয়ে গ্রিকদের মতামত সংশোধন ও সংস্কারক হিসেবেও সুপরিচিত ছিলেন। তার রচিত আল মানাজার গ্রন্থসহ অন্যান্য লেখায়ও এর প্রমাণ পাওয়া যায়। আলোক বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইবনে হিশামের অসামান্য অবদানের কারণে আজ আমরা ছবি তোলার যন্ত্র, ভিডিও করার যন্ত্র বা ক্যামেরা, সিনেমা প্রদর্শনের জন্য প্রজেক্টর প্রভৃতি যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি। তিনি আলোকবিদ্যার উপর একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং ম্যাগনিফাইং গ্লাস তারই তৈরি। ইবনে হিসাম আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে অনুপাত নির্ণয় করেন এবং অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি অনেক গবেষণা ও ব্যাখ্যা প্রদান করেছেন। এছাড়া তিনি চোখের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছেন।
জ্যোতির্বিদ্যা বিষয়ে ইবনে হিসামের প্রায় 20টি গ্রন্থ রয়েছে, তবে তার খ্যাতির প্রধান কারণ মাকালি ফি হায়াত আল আলাম গ্রন্থের কারণে। এটি ছিল তার প্রথম দিকের রচনাগুলোর মধ্যে একটি। চোখ থেকে যে আলোকরশ্মি বের হয় তার উপরেই মূলত এ বইটিতে তিনি আলোচনা করেছেন। তিনি চাঁদকে এমন একটি মসৃণ দেহের সাথে তুলনা করেছেন যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ইবনে হিসামের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আল মানাজার গ্রন্থটি মধ্যযুগে পশ্চিমে নিয়ে যাওয়া হয়। আব্রাহাম হেব্রায়ুস 1300 ক্যাস্টিলের রাজা আলফোন ভাসির নির্দেশে এটিকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদটি একজন অজানা অনুবাদক বুক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাড দ্য স্কাই শিরোনামে ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন। এ গ্রন্থে ইবনে হিসাম সূর্য থেকে চাঁদের আলো গ্রহণ এবং পৃথিবীতে তার প্রতিফলন বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। কয়েক শতাব্দী ধরে এ বইটি ইউরোপের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল।
অন্ধকার ঘর ও সেটাতে আলো প্রবেশের মাধ্যমে ছবি তোলার অভিনব কৌশল আবিষ্কার করেন ইবনে হিসাম বাসরি। তার এই আবিষ্কারের ফলেই ছবি তোলার জন্য ক্যামেরা তৈরি হয়েছিল। তিনি সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য অবস্কিউরা ক্যামেরা উদ্ভাবন করেন এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিদ্যা ও যন্ত্রপাতি ক্রুসেডের যুদ্ধের সময় ইউরোপে প্রবেশ করে। ইবনে হিসামের এ সংক্রান্ত গবেষণাকর্ম ও আবিষ্কার ইউরোপের আলোকচিত্র শিল্পীদের কাছে অনেক গুরুত্ব পায়। 1600 ইতালির বহু চিত্রশিল্পী সঠিক চিত্রাঙ্কন ও নকশা তৈরি এবং দূরের বস্তু দেখার জন্য এসব যন্ত্রপাতি ব্যবহার করতেন। মোট কথা, ইবনে হিসাম ছিলেন ফটোলজির জনক। ফটোলজি বিদ্যাকে তিনি সুশৃঙ্খল রূপ দেন। আলো নিয়ে এবং ছায়া নিয়ে তিনি ব্যাপক গবেষণা চালিয়েছেন। অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি অনেক গবেষণা করেছেন। একইভাবে তিনি আলোর প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে চমৎকার কিছু গবেষণা করেছেন।
ফটোলজি এবং পদার্থবিজ্ঞান বিষয়ে ইবনে হিসামের গুরুত্বপূর্ণ অনেক বই এখনও পাওয়া যায়। তাঁর লেখা আল মানাজার বইটি ল্যাটিনে অনুদিত হবার পর সেই মধ্যযুগে এটি পশ্চিমা বিশ্বে ফটোলজি এবং পদার্থবিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলেছিল। তবে ইবনে হিসামের পর মুসলিম বিশ্বে ফটোলজি বিদ্যা চর্চায় আগ্রহ কমে যায়। এমনকি খাজা নাসিরউদ্দিন তুসির মতো বড় বড় মনীষীও ইবনে হিসামের অবদান সম্পর্কে ততটা অবহিত ছিলেন না। তবে পরবর্তীকালে অর্থাৎ হিজরি 7 ফটোলজি নিয়ে পুনরায় চর্চা শুরু হয় এবং কুতুবুদ্দিন সিরাজি ফটোলজির একটি শাখাকে ইরানে ব্যাপকভাবে প্রবর্তন করেন। আধুনিক পাশ্চাত্যে ফটোলজি নিয়ে যতটা চর্চা হচ্ছে তা বহুলাংশেই ইবনে হিসামের মতো মুসলমান বিজ্ঞানীদের অবদানের কাছে ঋণী। এ কারণেই পাশ্চাত্যে ইবনে হিসামকে ফটোলজির জনক উপাধিতে ভূষিত করা হয়েছে। বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও বিজ্ঞানী রজার বেকনও পরিপূর্ণভাবেই ইবনে হিসামের প্রভাবে ভীষণ রকম প্রভাবিত ছিলেন।
ইবনে হিসামের লেখা কিতাব আল মানাজার গ্রন্থকে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার সমকক্ষ ধরা হয়। তার 7 খণ্ডে প্রকাশিত এই বইটি আলোকবিজ্ঞান সম্বন্ধে সমসাময়িক বটেই পরবর্তী কয়েক প্রজন্মের বিজ্ঞানীদের ধারণায় আমূল পরিবর্তন আনে। তখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল চোখ থেকে আলো কোনো বস্তুর উপর পড়লে আমরা সে বস্তুটি দেখতে পাই। এই ধারণাটি ছিল অ্যারিস্টটলের। কিন্তু ইবনে হিশাম বিভিন্ন যুক্তি দিয়ে এটি ভুল প্রমাণিত করেন। যেমন, বহু দূরের তারকারা যে আমরা চোখ মেলেই দেখতে পাই, আমাদের চোখের আলো কতটা শক্তিশালী যে এত পথ মুহূর্তেই পাড়ি দিয়ে সে তারকার কাছে পৌঁছে যায়। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঘোষণা করলেন, কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এলে তবেই আমরা সেই বস্তুটি দেখতে পাই। তিনি আলোকরশ্মির সরল পথে গমনের বিষয়েও পরীক্ষা করেন।
ইবনে হিশাম কিতাব আল মানাজির ছাড়াও আলোক বিজ্ঞানের উপর রিসালা ফিলদাও বা ট্রিটিজ অব লাইট রচনা করেন। এখানে তিনি আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, গ্রহণ, রংধনু, অধিবৃত্তিক কাজ, বিবর্ধন কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। চোখের জৈবিক গঠন ও ব্যবচ্ছেদ বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি আলো বিষয়ক এত গবেষণা করেন যে সেগুলো বিস্তারিত বর্ণনা করতে গেলে একাধিক প্রবন্ধের প্রয়োজন হবে। ইবনে হিশামের মোট গ্রন্থের সংখ্যা 200টির বেশি, যার মধ্যে 96টি বৈজ্ঞানিক। তবে সেসবের মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 46টি। তারপরও 46টি গ্রন্থ তাকে প্রতিষ্ঠিত করেছে কালের অন্যতম শ্রেষ্ঠ একজন গবেষক, পর্যবেক্ষক এবং বিজ্ঞানী হিসেবে। বর্তমানে পশ্চিমা বিজ্ঞানীদের নিকট যে মুসলিম বিজ্ঞানের নামটি সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে ইবনে হিশাম, যিনি পাশ্চাত্যে আল হাজেন বা আল হাইথাম নামেও পরিচিত।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 5 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। শর্ত মেনে IMF এর টাকা নেয়ার বিপক্ষে FBCCI, দৈনিক মানবজমিন। ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে 2 MP সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দৈনিক যুগান্তর। কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে দেখে যান, ভাড়া করা লোক নেই এখানে, দৈনিক প্রথম আলো। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। জনগণ রক্ত দিয়ে সংবিধান পরিবর্তন করবে বলেছেন আমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। স্ত্রী ব্যভিচারী হলে বিচ্ছেদের পর স্থায়ী ভরণ পোষণের দায় নেবেন না স্বামী বলেছে হাইকোর্ট, দৈনিক আনন্দবাজার। এবং ভারতীয়দের প্রতিভাবান আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান 15 আগস্টের খুনিদের পুরস্কৃত করেছেন, খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন, খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। আজ শনিবার দুপুর 12:45 দিকে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের কি খবর, শুয়ে আছেন টাকার বস্তার উপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে আসেন এবং দেখে যান, এটা বিভাগীয় কোনো সমাবেশ নয়, শুধু মহানগর ইউনিট, আপনাদের মতো ভাড়া করার লোক নেই এখানে।
দৈনিক কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে এখন সবকিছুরই দাম বেশি, যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, যুদ্ধের জন্য সবকিছুর দাম বাড়ছে, আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই, পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে, তাই আমি বলবো আমাদের মিতব্যয়ী হতে হবে। তিনি বলেন, সারা বিশ্বে খাদ্যের অভাব, আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে, সঞ্চয় বাড়াতে হবে, যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।
দৈনিক যুগান্তর লিখেছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার সময় সম্মেলনের বাইরে দু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে নগরীর টাউন হল মাঠের ফটকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানার সীমার দলের নেতাকর্মীরা ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন, কিন্তু এমপি সীমা সহ 8 জনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাধে। এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করেন এবং পরে তারা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে লিখেছে, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে সংবিধান পরিবর্তন করবে দাবি করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, সংবিধান জনগণের জন্যে, দেশের মানুষ রক্ত দিয়ে সেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আনবে। সেই সরকারের অধীনে নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার হলরুমে বাংলাদেশ এলডিপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
দৈনিক মানবজমি লিখেছে, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FBCCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, মর্যাদা বিসর্জন দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণ নেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের অবস্থা এতটা বেগতিক না যে যাচ্ছে তাই শর্ত মেনে ঋণ নিতে হবে। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ERM ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া চলমান মহামন্দায় দুর্ভিক্ষ সংক্রান্ত প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জসিমউদ্দিন বলেন, দুর্ভিক্ষ হলে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে হবে, সেই হিসাবে বাংলাদেশ এর বাইরে না, এজন্য আমাদের কৃচ্ছতা সাধন করা দরকার।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা খবরে লিখেছে, বিবাহ বিচ্ছেদের পর ব্যভিচারী এবং নিষ্ঠুর স্ত্রীর স্থায়ী ভরণ পোষণের দায় নেবেন না স্বামী, একটি মামলায় এমনটাই রায় দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এই অভিযোগে এক মহিলার ভরণ পোষণের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি ঋতু বাহরি এবং বিচারপতি নিধি গুপ্তার ডিভিশন বেঞ্চ সম্প্রতি এ রায় দিয়েছে। একটি বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রীর স্থায়ী ভরণ পোষণের আবেদন নাকচ করে দেয় আদালত। ব্যভিচারিতা এবং নিষ্ঠুরতার অভিযোগ ছিল ওই মহিলার বিরুদ্ধে। পারিবারিক আদালতে তার ভিত্তিতে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে। জানা গিয়েছে, মামলাকারী ব্যক্তির বিবাহ হয় 1989 সালে, কিন্তু তিনি বিয়ের কয়েক বছর পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। স্ত্রীর ব্যবহার উগ্র, এই অভিযোগে তিনি বিবাহ বিচ্ছেদ চান। এছাড়া স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছেন মামলাকারী। তিনি জানিয়েছেন, পরপুরুষের সঙ্গে তার স্ত্রী শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। যাবতীয় অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছিলেন ওই ব্যক্তি।
দৈনিক আজকাল লিখেছে, ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতীয়দের প্রতিভাবান আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাশিয়ায় পালিত হলো একতা দিবস, সেই অনুষ্ঠানে যোগ দেন পুতিন। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়েই তিনি ভারতের কথা বলেন এবং ভারতীয়দের গুণ ও প্রতিভার প্রশংসা করেন। পুতিন বলেন, আগামী দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা ভারতে, উন্নতির লক্ষ্যে এটি অত্যন্ত সম্ভাবনা সূচক। আফ্রিকার ঔপনিবেশিকতা, ভারতের সম্ভাবনা ও রাশিয়ার সভ্যতা সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেন। ভারতীয় নাগরিকদের প্রশংসা শোনা যায় পুতিনের মুখে। তার কথায় ভারতীয়দের ইচ্ছা শক্তি অদম্য, অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যা জরুরি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে শহীদ ইরানি কমান্ডার হোসেন আলামুল হুদা সম্পর্কে কথা বলেছি। আজ আমরা যুদ্ধক্ষেত্রে ইরানি যোদ্ধাদের আল্লাহর স্মরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত 3 আসরে আমরা যুদ্ধক্ষেত্রে তিনজন শহীদ ইরানি কমান্ডারের খোদাভীরুতা ও পরহেজগারি নিয়ে আলোচনা করেছি। আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইরানি শিবিরগুলোতে যে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত তার উদাহরণ দিতে গিয়ে আমরা শহীদ আব্বাস বাবাই, শহীদ মোহাম্মদ মুরুজেরদি ওরফে মাসিহ কুর্দিস্তান এবং শহীদ সৈয়দ হুসাইন আলামুল হুদার জীবন ও কর্মের উপর আলোচনা করেছি। সেনাবাহিনীর চেইন অফ কমান্ডারের দিক দিয়ে যে যত উঁচু পর্যায়ের কমান্ডার তার খোদাফিরুতা ও ক্ষমা করার ক্ষমতাও তত বেশি। শীর্ষ পর্যায়ের কমান্ডার থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত ইরানি যোদ্ধাদের কথাবার্তা ও আচরণে পবিত্র কোরআনের শিক্ষার যথাযথ বাস্তবায়ন চোখে পড়ত।
সার্বিকভাবে সব ঐশী ধর্মের বিশেষ করে ইসলামের শিক্ষাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এর এক ভাগে রয়েছে বিশ্ব দর্শন, আকিদা ও বিশ্বাস, আরেক ভাগে রয়েছে দিনী বিধি বিধান পালন এবং তৃতীয় ভাগে রয়েছে নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করে তাকে পূর্ণ সত্তা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হতে সাহায্য করার জন্য মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শ্রেষ্ঠতম ও পূর্ণাঙ্গ আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়। এই মহাগ্রন্থের কয়েকটি আয়াতে সুস্পষ্টভাবে লেখা হয়েছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রধান উদ্দেশ্য মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা। আর এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মানুষের নৈতিক চরিত্র গঠন করার উপর কোরআনে কতখানি গুরুত্ব দেয়া হয়েছে। বলা হয়েছে পারলৌকিক চিরস্থায়ী জীবনে সুখী হতে চাইলে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ চিত্তে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর তা করতে না পারলে পরকালীন আবাস হবে জাহান্নাম।
পবিত্র কোরআন কোন নৈতিকতার কেতাব না হলেও শ্রেষ্ঠতম নৈতিক শিক্ষাগুলো এখানেই পাওয়া যায়। মহাগ্রন্থ আল কোরআন মুমিন ব্যক্তিদেরকে শ্রেষ্ঠতম নৈতিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানায়। সেই সঙ্গে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে পবিত্র কোরআন একথাও বলে দিয়েছে যে পরিপূর্ণ মানব হওয়ার চেষ্টা করতে চাইলে রাসুলের জীবন চরিত্রকে অনুসরণ করো। ন্যায়পরায়ণতা, উত্তম আচরণ, পরোপকার, সত্যবাদিতা, উদারতা, ধৈর্য ও সহনশীলতা, ক্ষমা, খোদাপ্রেম, ভ্রাতৃত্ব, নিষ্কুলস চরিত্র তথা সতীত্ব, ক্রোধ প্রশমন, বিনয়, অনর্থক কাজ থেকে বিরত থাকা, সৎ কাজে সহযোগিতা করা এবং সব কাজে আল্লাহর উপর নির্ভরতা হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত নৈতিক শিক্ষাগুলোর কিছু উদাহরণ। মানুষের চরিত্র গঠনের সুমহান লক্ষ্যকে সামনে রেখে মানব চরিত্রের কিছু খারাপ দিকও কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেগুলো থেকে দূরে থাকতে পারে।
কোরআনে বর্ণিত দোষ ত্রুটিগুলোর মধ্যে রয়েছে দম্ভ, অহংকার, অবৈধ বাসনা চরিতার্থ করা, অপরের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা, গুপ্তচর বৃত্তি, গীবত, অপবাদ দেয়া, কথা লাগানো, অপরের দোষ ত্রুটি অন্বেষণ, পরনিন্দা, পরচর্চা, গুজব রটনা, কৃপণতা, অপব্যয়, লোভ, দুর্নীতিপরায়ণতা, বিশ্বাসঘাতকতা, শপথ ভঙ্গ, লোক দেখানো ইবাদত করা, পরশ্রী কাতরতা, মিথ্যাবাদিতা, পাষাণ হৃদয় হয়ে যাওয়া ইত্যাদি। এসব দোষ ত্রুটি থেকে মুমিনদের দূরে থাকার আহ্বান জানিয়েছে পবিত্র আল কোরআন। এই মহাগ্রন্থ যেসব নৈতিক গুণাবলী অর্জন করতে বলেছে সেগুলো পরকালীন চিরস্থায়ী আবাসে সুখী হওয়ার লক্ষ্যকে সামনে রেখে অর্জন করতে বলা হয়েছে। সেই সঙ্গে এসব গুণাবলী পার্থিব জীবনেও মানুষের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। উদাহরণ হিসেবে বলা যায়, আল্লাহর রাস্তায় দান করলে দানকারী ব্যক্তি যেমন আল্লাহর নৈকট্য লাভ করে, তেমনি যাকে দান করা হল তার দারিদ্র দূর হয় এবং মুসলিম সমাজ অভাব অনটন মুক্ত হতে পারে।
আবার মানুষ সত্যবাদিতার গুণ অর্জন করলে তারা একদিকে যেমন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তেমনি সমাজে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় এবং সামাজিক বন্ধন অটুট ও শক্তিশালী হয়ে ওঠে। পবিত্র কোরআনে বর্ণিত নৈতিক শিক্ষাগুলোর অন্যতম হচ্ছে জিহাদ ও আত্মরক্ষা। শত্রুর আগ্রাসনের হাত থেকে দীন কিংবা ইসলামী ভূখণ্ড রক্ষা করার জন্য জিহাদ করার আদেশ দেওয়া হয়েছে। অন্য কথায়, পবিত্র কোরআনের দৃষ্টিতে মুসলিম ভূখণ্ডের যোদ্ধাদেরকে জিহাদে যাওয়ার আগে অন্য সব উন্নত চারিত্রিক গুণাবলীতে নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে, আর তা করতে পারলেই তার পক্ষে শত্রুর আগ্রাসন থেকে মুসলিম ভূখণ্ড রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।
পবিত্র কোরআনে বর্ণিত অন্যতম নৈতিক গুণাবলী হিসেবে ধৈর্য ও সহনশীলতার কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, যুদ্ধের ময়দানে বিজয়ের অন্যতম চাবিকাঠি হচ্ছে ধৈর্য ধারণ করা। সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে এবং তোমাদের মধ্যে 100 জন থাকলে 1000 কাফিরের উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই। এর পরের আয়াতে বলা হচ্ছে, আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন এবং তিনি তো অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, কাজেই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে, আর তোমাদের মধ্যে 1000 থাকলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তারা 2000-এর উপর বিজয়ী হবে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
পবিত্র কোরআন মুসলিম যোদ্ধাদেরকে বেশি বেশি আল্লাহ স্মরণ করারও আহ্বান জানিয়েছে। সূরা আনফালেরই 45 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হবে তখন অবিচলিত থাকো এবং আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। বেশি বেশি আল্লাহর স্মরণ মুমিন ব্যক্তিদেরকে সবসময় উন্নত চরিত্র রক্ষা করতে সহযোগিতা করে এবং কঠিন ও বিপর্যয়কর মুহূর্তগুলোতে অন্তরে প্রশান্তি ঢেলে দেয়। আল্লাহকে স্মরণ বা আল্লাহর জিকির যত বেশি করা যায় তত বেশি এ কাজে গায়েবী অনুপ্রেরণা পাওয়া যায়। ইরানি যোদ্ধা ও কমান্ডারদের জীবনচরিত ও শাহাদাতের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, তারা এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ বা জিকির থেকে বিচ্যুত হননি। তারা মনে প্রাণে বিশ্বাস করতেন, তারা যদি আল্লাহকে স্মরণ করেন তবে আল্লাহও তাদেরকে স্মরণ করবেন এবং যুদ্ধের ময়দানে শত্রুবাহিনীর বিরুদ্ধে সাহায্য করবেন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে যুদ্ধক্ষেত্রে আল্লাহর স্মরণ সম্পর্কে আরও কথা বলার আশা রইল।
শুনছিলেন সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানার উপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া ভাড়াটে সেনাদের একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতিতে মাদক উৎপাদন 50 গুণ বেড়েছে, কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি খানি। তিনি বলেছেন, আমেরিকা আফগানিস্তানকে অনিরাপত্তা ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দিতে পারেনি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। যে নিজেই দখলদার সে কাউকে মুক্তি দিতে পারে না, জো বাইডেনের বক্তব্যের জবাবে বলেছে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে মস্কোর কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ অর্থ সংকটে থাকায় রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, জাতীয় সমবায় দিবসে বলেছেন প্রধানমন্ত্রী। এবং ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন, নানা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করল কংগ্রেস দল। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
ধন্যবাদ।